নবী হওয়া সত্ত্বেও তিনি একজন মানুষ ছিলেন, নাকি তিনি ফেরেশতা হয়ে গিয়েছিলেন? মানুষ ছিলেন। তো মানুষের পক্ষে কত সুন্দর হওয়া যায় তার আমল আখলাক আদব সিরাতে পাক চরিত্র আচার ব্যবহার, সেগুলোর তিনি সবচেয়ে উত্তম নমুনা এবং রোল মডেল, সেটা আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। কিন্তু তার অর্থ এই নয় যে ওনার কোনো কোনো সময় একটু মিস্টেক হয়ে গেছে। তো এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা ওনাকে মানুষের লেভেলে রেখেছেন। কিন্তু কোনো সময় আর ভুল হয়েছে, ভুল মানে ভুল অর্থ গুনাহ নয়। গুনাহ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলা নাফরমানি করতে চায়, ছোট অথবা বড়, কিন্তু কোনো একটা জিনিস মনে নাই, ভুলে গিয়েছেন। এরকম ভুল কি নবীদের হতে পারে? ভুলে গেছেন মনে নাই একটা কাজ, হতে পারে না? হতে পারে। তো এটা কি ওনাদের মানে কোনো ত্রুটি মনে করা হবে না? এটা হিউম্যান উইকনেস, এটা হতে পারে, ভুলে যাওয়াটা অসম্ভব কিছু না। তো এই জন্য ওলামায়ে কেরাম এই চ্যাপ্টারটা আলোচনা করেছেন যে কেউ যদি মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পর্যায়ে পৌঁছে গেছেন তিনি আর মানুষের লেভেলে থাকেননি, অন্য কিছু হয়ে গেছেন, এবং কোনো সময় ওনার যদি কোনো একটা মিস্টেক হয়ে যায় তাহলে এটা অসম্ভব মনে করে, অথবা কেমনে এটা হলো, তিনি নবী এটা তো হওয়ার কথা না, এরকম মনে করে বসে। অথবা কেউ মনে করে যে তিনি তো নবী, সবসময় তো এরকম ভালোই থাকবেন, ওনাকে তো আল্লাহ একেবারে এরকম করেই বানিয়ে রাখছেন। তো আল্লাহ যদি ওনাকে এরকম করে বানিয়ে রাখেন তাহলে তো ওটা আল্লাহর সমস্ত কুদরত হতে পারে, তো ওনার আর সেখানে কৃতিত্ব কি? উনি যে নিজে নেক আমল করে আল্লাহর কাছে এত বড় মর্যাদা হাসিল করছেন, তাহলে তো ওনার জন্য তো আর কিছু থাকলো না। তো আসলে উনি নিজে নিজের কষ্ট করে চেষ্টা করে নিজের আমলকে এত উন্নত করেছেন, নিজের নাফসের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন যাতে করে আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। কেউ যদি মনে করে বসে আল্লাহ ওনাকে এরকম বানিয়ে রাখছে, তো উনি এত ভালো হয়েছেন, তো তাহলে ওনার তো আর নিজের চেষ্টা কোথায় থাকলো তাহলে? তো এই সমস্যা বোঝার জন্যে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কিছু মিস্টেক করিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি যে উনি অনেক এক দুইটা জিনিস, একটা হলো যত বড় মানুষই হোক ভুল আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে হয়নি, মানে আল্লাহ তাআলার সাথে কোনো গুনাহ করেননি তিনি, কিন্তু ওনার মনে থাকা না থাকা এই জাতীয় কিছু গুনাহ, বাকি গুনাহ নয় সরি, ভুল হওয়া অসম্ভব কিছু না। দুই নম্বর, যে আমরা চেষ্টা করলে কেউ যদি বলে দেয় যে আমার তো আল্লাহ এরকম করেই চেষ্টা করছে আর আমি কদ্দুরে ভালো হব, এটা কি ঠিক আছে? না, আমরা চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেষ্টা করেছেন একদম সর্বোচ্চ মাকাম হাসিল করার জন্য। আমরা ওনার লেভেলে যাব না, কিন্তু চেষ্টা করলে একটু আমাদের অবস্থা উন্নত করতে পারব। সেই জন্যই এই চ্যাপ্টারটা আজকে আসবে যে তিনি মানুষ হিসাবে রয়ে গেছেন, মানুষ যেভাবে মাঝে মধ্যে মনে থাকে না কিছু এরকম হয়ে যায়, এরকম ওনার হয়েছে। এবং হাদিসের দিকে যাওয়ার আগে, সিরাতের দিকে যাওয়ার আগে কোরআনে পাকে এই বিষয়ে আল্লাহ তাআলা দু একটি আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আপনি বলে দেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। তবে আমাদের মতো বলতে আর একটু বেশ কম পার্থক্য আছে। ইউহা ইলাই, আমার কাছে ওয়াহি করা হয়, নবুয়তের শান আমাকে দেওয়া হয়েছে, যেটা তোমাদের কাছে থাকবে না। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই কথা তোমাদেরকে বোঝার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বাস করার জন্য যে ইলাহ একমাত্র আল্লাহ, তিনি এক আল্লাহ। ইলাহের মর্যাদা কয়জনের? একজনের, আল্লাহ। কেউ জন্য আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান এত বেশি শান দেওয়া শুরু না করে যে আল্লাহর জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সেখানে ইঙ্গিত দিয়েছেন। খেয়াল করতে হবে তোমাদের ইলাহ কয়জন, মাবুদ কয়জন? একজন। যে সমস্ত সিফাত আল্লাহর জন্য খাস আছে ওই লেভেলের সিফাত কোনো সৃষ্টির হতে পারে না। আলিমুল গায়ব কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না, তিনি অনেক গায়ব সম্পর্কে আমাদেরকে বলেছেন, তাহলে তিনি বললেন কেমনে? আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, সেই জন্য অ্যাডভান্স কিছু তিনি আমাদেরকে বলে গিয়েছেন। আর যেগুলো আল্লাহ তাআলা জানান নাই সেগুলো কি তিনি বলতে পেরেছেন? পারবেন না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কেয়ামত কবে, তিনি কি বলেছেন? সেটা তো আমি জানি না, সে তো শুধু আল্লাহ জানেন। সেটা তো তিনি গায়েব জানলে তো সেটা বলে দেওয়ার কথা ছিল যে 1,000 বছর না 5,000 বছর পরে কেয়ামত হবে বলে যেত। তো এখানে কেউ কেউ আবার বাড়াবাড়ি করে ওনার শান নিয়ে যে ওনাকে একদম আল্লাহর শানে নিয়ে পৌঁছে দিতে চায়। এভাবে কোরআনে পাকে উনি একজন মানুষ হিসাবে আছেন সেটা বলে দিয়েছেন। আমার মনে আছে এখন থেকে প্রায় 20-25 বছর আগে আমাদের এক মুসল্লি ছিলেন, নিয়মিত আসতেন, এখন আর নাই দুনিয়াতে, হয়তো বা আর দেখিনি, অনেক বছর হয়ে গেছে, কমপক্ষে এক যুগ হয়ে যাবে। তো একদিন যখন আলোচনা হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও একজন মানুষ, তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী মানুষ, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি একজন নবী। শুধু নবী নন, সমস্ত নবীদের সর্বোচ্চ পজিশন আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। তার অর্থ তিনি এখনও মানুষের মর্যাদায় আছেন, নবীর মর্যাদার পাশাপাশি। কীভাবে ওনার কিছু জিনিস ভুলে যাওয়ার হয়েছে, সাহাবীরা কিছু হাদিস রেওয়ায়াত করেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর খামসান, একদিন তিনি আমাদের যোহর পড়ালেন, যোহর 5 রাকাত পড়ে ফেললেন, 5 রাকাত পড়ে নামাজ শেষ করলেন। তখন আমরা বললাম সাহাবরা কয়েকজন, ইয়া রাসূলুল্লাহ আজিদা ফিস সালাহ, নামাজ কি আজকে থেকে 1 রাকাত বেশি হয়ে গেছে নাকি, যোহর কি 1 রাকাত বেশি হয়ে গেল? এখনো তিনি টার পান নাই, কি করেছেন? তিনি বলেন, ওমা দাকা, এটা বললা কেন, কি হয়েছে? কালু সাল্লাইতা খামসান, আপনি তো 5 রাকাত পড়েছেন আজকে। তখন তিনি এবারে রিয়ালাইজ করলেন, তাই যদি হয়, আবার তিনি কেবলামুখী হয়ে পাকে সেভাবে নামাজের হালতে রেখে তিনি এই সঙ্গে সঙ্গেই সাজদা সাহু করে দিলেন। নামাজের মধ্যে অতিরিক্ত কাজ হয়ে গেছে, 1 রাকাত বেড়ে গিয়েছে, কি করতে হবে এখন? সাজদা সহ লাগবে, ওয়াজিব মিস হয়ে গেলে, কোনো কাজ বেশি হয়ে গেলে কারেকশনের জন্য সাজদা সহ, সাজদা সহ করলেন, তারপর সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরিয়ে দিয়ে এইবারে তিনি সাহাবিদেরকে ক্লিয়ারিফাই করছেন, ওনারা মর কী ব্যাপার, আল্লাহ নবীর এটা মনে নাই নামাজের মধ্যে, কেমনে 4 রাকাতকে 5 রাকাত করে ফেললেন, আমরা মিস্টেক করতে পারি, আল্লাহ নবী কেমনি মিস্টেক করলেন, এটা প্রশ্ন তো আসতে পারে। তিনি পরিষ্কার করে বললেন সাহাবিদের দিকে ফিরে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই তো একজন মানুষ, আর তা দেখারু কামা তাদ করুন, আমারও মনে থাকে অনেক সময় যেভাবে তোমাদের মনে থাকে, ও আনসা কামা তানসাউন, আর কোনো কোনো সময় আমিও ভুলে যেতে পারি যেভাবে তোমরা ভুলে যেতে পারো, এটাই মানুষের স্বভাব। সালাম ফিরানোর পরে তিনি এটা ব্যাখ্যা করলেন, তারপরে বললেন, ফাইদা নাসি তু ফাদা কেরুনি, আমার ভুল হয়ে গেলে কিন্তু মনে করিয়ে দিও, আমি ভুলে গেলে, ওয়াইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালে তাহাররা সওয়াব, তোমাদের কারো যদি সন্দেহ হয়ে যায় কয় রাকাত পড়েছে, তাহলে যেটা ধরলে কম হবে না সেটাই ধরে নিও, অতপর যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেল কিনা সন্দেহ হয়ে যায়, তাহলে এটা ক্লারিফাই করার জন্যে তুমি দুইটা সাজদা সহ দিয়ে দিবে। আরেকবার আরো একাধিকবার হয়েছে, তিনি আসর নামাজ 4 রাত থেকে জায়গায় 2 রাকাত পড়েছেন, আরেকবার জোহরের জায়গা নামাজটা 2 রাকাতের পরেই সালাম ফিরিয়ে ফেলেছেন, এরকম আবার হলো 2-3 বার। তো তখনও সালাম ফিরানোর পরে আসর পরে যখন তিনি শেষ করেছেন, তখন এক সাহাবি ছিলেন জুলিয়াদাইন, ওনাকে বলা হয় 2 হাতওয়ালা সাহাবি। তো সব মানুষের তো 2 হাত থাকে, ওনার হাত দুটো একটু ছোট ছিল, সেই হিসাবে ওনাকে ওই 2 হাতওয়ালা বলা হতো, ওনার ওই ছোট হাতের দিকে ইঙ্গিত করে। তিনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতি সলা, আসর নামাজকে আজকে থেকে শর্ট হয়ে গেলো নাকি, কসর হয়ে গেলো নাকি, 2 রাকাত হয়ে গেল? তিনি বললেন, কেন এটা বলো? বলে 2 রাকাত পড়ছেন। তিনি বলেন, সাহাবিকে ঠিক নাকি, সে ঠিক বলছে, কাতাই তো আপনি 2 রাকাত পড়েছেন। তখন তিনি আবার 2 রাকাত কমপ্লিট করলেন এবং সাজদা করলেন। তো এতে বোঝা গেল এই যে এইগুলো এই মানবীয় ভুল হওয়ার বিষয়টা এটা নবুয়তের দায়িত্বের সঙ্গে কোনো সাংঘর্ষিক নয়। তিনি আল্লাহ নবুয়তের কথা পৌঁছাতে কোনো জায়গায় ভুলে গেছেন তেমন হবে না, ওইটা গ্যারান্টি আল্লাহ তাআলা নিয়েছেন, ওইটা কোনো জায়গায় মিস্টেক হবে না। কিন্তু মানুষের সাধারণ নিজের যেটা আয়ত্তে আছে এখানে মানুষের ভুলে যাওয়ার হতে পারে। এর চেয়ে আরও বড় মিস্টেক হয়েছে, আরও মারাত্মক ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন নামাজের একামত হয়ে গেল, তিনি আমাদেরকে আমরা সব সব বেঁধে দাঁড়ালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য নামাজের মশালা দাঁড়িয়েছেন, নিয়ত করবেন, এই সময় মনে পড়লো ওনা তো ফরজ গোসল রয়ে গেছে। চিন্তা করে দেখছেন ফরজ গোসল রয়ে গেছে, তো তখন তিনি বলেন মাকা নাকুম, তোমরা থামো একটু রাখো আমি আসি, পাশেই তোমার ঘর, গোসল করে চলে আসলেন এবং আমরা দেখতে পেলাম ওনার মাথার থেকে তখন তাড়াহুড়া করে আসছেন, ভালো করে মাথা মোছেন না, পানি টটটা করে পড়ছে। ফাসাল্লাইনা ফাকাব্বারা ফাসাল্লাইনা মাহু, আর একামত রিপিট করেন নাই, এতক্ষণে একামত অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেও ওটা দিয়েই তিনি নামাজ পড়ে ফেলেছেন, আর একামতকে রিপিট করতে হয়নি। ফাসাল্লাইনা মাহু, বুখারী মুসলিমের হাদিস, এগুলো কোনো দুর্বল হাদিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি নিজে ওনা এই যে উনি যে মানুষ হিসাবে কিছু হতে পারে এগুলো কেউ সিরাতে পড়লে যদি মনে করে এটা অদ্ভুত কথা, আল্লাহ নবীর এত বড় মিস্ত্রি কেমনি হয়, এইটা মানুষকে আল্লাহ তাআলা এই অবস্থায় রাখবেন, হ্যাঁ তার ঊর্ধ্বে তিনি যেতে পারেননি, কিন্তু আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য যা কিছু করা দরকার সেখানে তিনি কোনো ত্রুটি করেননি, আল্লাহ তাআলা পয়গাম পৌঁছানোর ক্ষেত্রে তিনি ত্রুটি করেননি। ঠিক তেমনি মানুষের মধ্যে যখন তিনি কোনো ওনার কাছে অনেক দরবার যেত বিচার আচার সাহাবিদের মধ্যে, তিনি তো রাষ্ট্রের প্রধান, তিনি প্রধান বিচারকের অবস্থায় আছেন, আল্লাহ নবী থাকা অবস্থায় তো আর কারো কোর্টে কেউ যাবে না, তা ওনার উপস্থিতি তো ওনার কাছে আসত, তো সেই বিষয়ে তিনি মাঝে মধ্যে কিছু কেস আসতো, যে কেসে কিছুটা মাঝে মধ্যে মিস্টেক হতে পারে। যেমন দুইজন লোক এসে ওনার কাছে খুব জোরে জোরে কথা বলা শুরু করে দিল একটা কেস নিয়ে, একটা দানা পানার বিষয়, দুইজনেই বলে যে আমার হক এটা, সে নিয়ে সে দাবি করছে, আর উনি বলে সেটা আমার হক, ও দাবি করছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কারণে হয়েছে দুজনের ভিতরে, এই হয়তো লম্বা চূড়া কিছুটা ওনাদের উত্তরাধিকারের ব্যাপার, পূর্বের মনে করেন যে একজনের জায়গা আরেকজন দাবি করছেন যেটা আমার পূর্বপুরুষদের জায়গা, কিন্তু ওনার পূর্বপুরুষরা এটা আমার পূর্বপুরুষ থেকে দখল করে নিয়েছে, এখন এটা প্রমাণ করা তো মুশকিল, সেই জমানায় এত দলিল পত্র কাগজপত্র ছিল না, তো দুটো নিয়ে ওনাদের মধ্যে কথাবার্তা বেশ হচ্ছে, অথবা যাদের অরিজিনাল জায়গা ছিল তাদের ছেলে মেয়েরা পরবর্তী বংশধররা জানে জায়গাটা তাদের ছিল, কোনো এক সময় আরেক গোষ্ঠীর লোকেরা দখল করে চলে গেছে, তার বাদাদা মরে গেছে, এখন তারা ওয়ারিস সূত্রে সেটাকে বরাবর দখল করে আসছে, কিন্তু ওদের ক্লেম রয়ে গেছে। এখন ওনার কাছে যখন কেসটা আসলো তখন তিনি বললেন বলো দেখি, তবে একটা জিনিস খেয়াল রাখবা, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা যখন আমার কাছে কেসগুলো নিয়ে আসো দানা পানার ক্ষেত্রে, ওয়াইনামা আনা বাশার, আর আমি তো মানুষ, আমি তো আর আল্লাহর পজিশনে নেই, আমি তার জানবো না কার মালিকানা আসলে আসিল ছিল, ওয়ালা আল্লাহ বাদ আকুম আল হানু বি হজ্জাতি মিন বাদ, আমি হয়তো দেখবো যে তোমরা যখন দুইজনই কথা বলবে একজনের হয়তো কথা বলার পারঙ্গমতা অনেক বেশি, সে খুবই এক্সপার্ট ওয়েতে তার কেসকে প্রেজেন্ট করতে পারবে, আর আরেকজনের হয়তো এত বুদ্ধি নাই, সে কথা এত গুছিয়ে কায়দা করে বলতে পারবে না, তো আমি এখন বিচার করে আসনে যখন বসি আমার কাছে যে ব্যক্তি যুক্তি তর্ক এবং কথা বলার পয়েন্টগুলো জোগাড় করে সুন্দর করে বলতে পারবে তা আমি তার পক্ষে রায় দেব, আমার কাছে সেটা প্রমাণ, মনে হবে যে এর কথাই যেভাবে বলেছে মনে হয় যেন তার, কিন্তু আসলে যদি হয় এটা তার না, যে যে আসল মালিক সে কায়দা করে বলতে পারেনি, আর আমি তো তার অন্তর থেকে গায়েব জানবো না, যার ফলে আমি ফয়সলা দিয়ে দিব যে ভালো করে বলেছে তার হককে পক্ষে আমি ফয়সালা দিয়ে দেবো। কিন্তু তবে মনে রেখো যে এই ব্যক্তি খুব কায়দা করে আরেকজনের হক নিজের পকেটে ঢুকিয়ে ফেললো আমার ফয়সালা অনুযায়ী, মনে এটা মনে করো না যে আল্লাহ নবী ফয়সালা দিয়েছে আমাতে কোনো চিন্তার কারণ নাই, আর আমি তার জন্য জাহান্নামের একটা টুকরার ফয়সালা দিলাম, কিন্তু জাহান্নামের টুকরার ফয়সালা দিলাম কিন্তু এখন বলো তোমরা কে কেমনে কথা বলবা। তাদেরকে আগে তিনি এই ভূমিকা দিলেন, এই ইন্ট্রোডাকশন দিলেন, এখন বলো দেখি তোমাদের কথা, খবরদার আরেকজনের হক খাওয়ার জন্য কায়দা করে বলবা না সঠিক কথা বলবা। দুইজনেই ভালো মুসলিম ছিলেন, কিন্তু ওই দুইজনের যে পূর্বপুরুষ থেকে চলে আসা ওই বিবাদের ক্ষেত্রে তাদের কাছে এটার দাবি কানা মালিকানা নিয়ে দাবি চলছে। বললাম তো তখনকার জমানায় এত দলিলপত্র এত কিছু রেজিস্ট্রি অফিস টফিস এগুলো তো ছিল না। দুইজনেই যখন এই কথা দুটো শুনলেন দুইজনকে এটা খুব হিট করল, দুইজনেই ভালো মুসলিম। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দুইজনের কথা শুনছিলেন কাছে থেকে, ওনার ঘর থেকে। তিনি বললেন দুইজনে এই কথা শুনে কাঁদতে থাকলেন, দুইজনেই কাঁদলেন এবং বললেন, একজন আরেকজনকে বলছে ভাই আমার দরকার নাই আমি দাবি ছেড়ে দিলাম তুমি এটা ভোগ করো, আরেকজনে বলছেন ভাই না না আমি না আমি না তুমি নাও তুমি ভোগ করো আমি নেব না, এটা যদি আমার হক না হয়ে থাকে আমার পূর্বপুরুষ যদি গণ্ডগোল করে থাকে। সুবহানাল্লাহ, দেখছেন কি চেঞ্জ সাহাবিদের মধ্যে। এই জন্য ওনারা সাহাবি হওয়ার উপযুক্ত ছিলেন, হক তাৎক্ষণিক ছেড়ে দিচ্ছেন আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ, আজকে মুসলিম উম্মার অবস্থা দেখেন, আরেকজনের হক কীভাবে গ্রাস করে চলে যাচ্ছে, কীভাবে উকিল মুক্তার কোর্ট কাছারি কিনে ফেলতেছে ঘুষ দিয়ে সব তার পক্ষে নিয়ে যাচ্ছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শোনার পরে বললেন, যখন বোঝা যাচ্ছে যে কারো পয়েন্টেই মজবুতভাবে একতরফা ক্লিয়ার হচ্ছে না, এরকম যখন তোমরা করে ফেলেছ তাহলে এক কাজ করো, তোমরা দুইজনে আপাতত দুই ভাগ করে ব্যবহার করো, আর আল্লাহর কাছে তৌফিক চাও যে আল্লাহ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আসলে আমার না তখন তুমি তাকে সেটা ফেরত দিয়ে দিও, এখন এইভাবে যাও। সুবহানাল্লাহ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানলে তো বলতেন আমি গায়েব থেকে দেখছি এটা তোমার হক তার না। হ্যাঁ, মানুষ হিসাবে তিনি এটা করেছেন। তিনি মক্কায় বসবাস করতেন, আরেকটি ঘটনা, মক্কা শরীফে খেজুর গাছ টাছ তেমন ছিল না, তেমন কিছু চাষাবাদ হয় না মক্কা, কিন্তু মদিনাতে ভালো চাষাবাস হয়, খেজুরের জন্য মদিনা বিখ্যাত। তো তিনি যখন মদিনায় আসলেন দেখলেন সাহাবায়ে কেরাম কী করে, খেজুরের এই মৌসুম শুরু হওয়ার আগে ফলটা ধরার আখ্যান দিয়ে একটা কাজ করতে হয়, যে যখন প্রথম ইয়েগুলো আসে ফুলের মতো আসে তখন একটা হলো পুরুষ খেজুর গাছ আর একটা হলো মাদি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইটার মধ্যে ওখানকার পুরুষটার ফুলটা নিয়ে মহিলাটার সঙ্গে টাচ করে দিতে হয়, দিলে খেজুরের ফলনটা ভালো হয়, এটার মধ্যে লোকদের এক্সপার্টিজম, তারা এটা করে আসছে। তো তিনি তার এগুলো কিছু বুঝেন টুঝেন না, তো বললেন তোমরা এখান থেকে লাগিয়ে আবার ওখানে লাগাও কেন, এরকম করা দরকার কি, এরকম করে দরকার নাই। ওকে, মা আদুন্নু দালিকা ইগনি শাইয়ান, আল্লাহ তাআলা রিজিক দেওয়া দেওয়ার দিবে নিয়ে এটা করি আর তোমাদের ফায়দা কী হবে এটা তো আমি বুঝি না। হ্যাঁ, এটার মধ্যে নিয়ে লাগাই দিলে বরকত মানে ফসল ভালো হবে, এটা এটা কি কাজ করবে নাকি, তিনি এটাকে প্রয়োজন মনে করলেন না। তো তারা মনে করলেন যখন এটা কোনো দরকার নাই, আল্লাহ নবী যখন বলছেন এবারে আর কেউই কাজ করলো না। তারপরে সাথে দেখা গেল যে সুবহানাল্লাহ, একদম একদম মাঠে মারা গেছে, ফসল সুবিধা হয় না এবারে। তো ওনার কাছে আসেন সবাই, ইয়া রাসূলুল্লাহ আপনার বুদ্ধি নিতে গিয়ে তো আমরা এবার বড় ঠকা ঠকে গেলাম, কি ব্যাপার যে এরকম ঘটনা হয়ে গেছে, আমরা প্রত্যেকবার যে কাজটা করি আপনি বললেন যে করা লাগবে না আমরা করলাম না। তখন তিনি বললেন আহারে ওটা তো আমি আমার একটা ধারণা থেকে বলেছিলাম, জীবনে ওকে দেখিও নাই করিও নি। ওকে, তারপর ফা ইন্নামা আনা ইন্নামা হুয়া যান্নুন, আমি যেটা বলেছিলাম এটা কোনো ওয়াহির কথা তো না, আমার ধারণা থেকে বলেছিলাম। ফা ইন কানা ইউগনি শাইয়ান ফাসনাউ, আমার কথা যদি কাজে লাগতো তাহলে করে যেতা। ফা ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। ওয়াইনা যান্না ইখতি ওয়া ইউসিব, মানুষের ধারণা ঠিকও হতে পারে ভুলও হতে পারে। ওয়ালাকিন মা কুলতু লাকুম আনিল্লাহি আযা ওয়াজাল ফালান আকযিবা আলা আল্লাহ, দুনিয়ার বিষয়ে আমার জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকু নেই, তোমাদের চেয়ে আমার কোনো ইচ্ছা হয়তো বা বেশি নেই। কিন্তু একটা জিনিস আস্থা রাখবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এনে কিছু বলি তখন আমি কোনো না জেনে আন্দাজে বলি না, সেখানে আমি কোনো মিস্টেক করি না। তো দুনিয়াবি বিষয়ে আন্তুম আদরা বে উমরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে হয়তো অনেক ক্ষেত্রে আমার চেয়ে তোমাদের জ্ঞান অনেক বেশি, সেটাই কাজে লাগাও। তারপরে এরকম করে তিনি পরিষ্কার করে বলে দিলেন যে মানুষ হিসেবে এটা হতে পারে। মানুষের সঙ্গে ওনার অনেক লেনদেন হয়েছে মানুষ হিসাবে, সেখানে তিনি কিছুটা অ্যাফেক্টেড হয়েছেন। কেউ যদি ওনাকে অন্যায়ভাবে কিছু দুর্ব্যবহার করতো অনেক সময় তিনি ক্ষমা করে দিতেন, কিন্তু এরপরে মাঝে মাঝে কষ্ট পেতেন, মাঝে মাঝে কষ্ট পেয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন দুটো লোক আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, নিশ্চয়ই এরা কোনো মুনাফিক কিসমের হবে, তারা কোনো মুসলিম হবে না ভালো। এসে ওনার সঙ্গে কি কথাবার্তা বললো আমি ভালো করে বুঝি নাই, এটা দেখছি তারা দুটা লোক কিছু কথা বলে গেল, কিন্তু আমি পরে নোটিশ করলাম ওনার চেহারার মধ্যে ফাগদাবাহু, ওনাকে তারা খুব এমন কিছু কথাবার্তা বলেছে, উনি খুব কষ্ট পেয়েছেন এবং ওনার ভিতরে অনেক দুঃখ কষ্ট রাগ আমি ওনার চেহারায় দেখতে পেয়েছি। এমনকি তিনি ফালানাহুমা ওয়াসাব্বাহুমা, কিছুটা তাদেরকে তিনি অভিশাপও করলেন, তাদের ব্যাপারে মন্তব্য করলেন এবং অভিশাপ করলেন। মন্তব্যটা ছিল যে তাদের ব্যাপারে খারাপ কিছু কথা তিনি বললেন, যে তারা এরকম এরকম লোক, দুষ্ট প্রকৃতির লোক, এই জাতীয় কিছু কথা এবং একটু লানত করলেন। তিনি সহজে কিন্তু লানত করতেন না, লানত নিষেধ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, কিন্তু এই সময় তিনি আশ্চর্য করতে পারেননি, মুখ দিয়ে এরকম কিছু কথা এসে গেল। তো আমি যখন লোক দুটো চলে গেল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারার দিকে তাকালাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান আসাবা মিনা মা আসাবা মিনা খাইরে শাইইন মা আসাবাহু হাদান, এই দুটো তাদের কপাল এত পড়লো আজকে, এদের জীবনে তো কোনো খায়ের আর হওয়ার সম্ভাবনা নাই, এরকম দুর্ভাগ্যবোধ আর কেউ নাই, আপনি আপনাকে এত কষ্ট দিয়ে গেল, হ্যাঁ আর তারা এই আজকে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এত ক্ষতিগ্রস্ত তারা হয়ে গেল, মনে হয় না পৃথিবীতে এত ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে। ওমা দাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি কী বলতে চাও তুমি, কুলতুল্লা আনতাহুমা সাবাবতাহুমা, আপনি তো তাদেরকে লানত করলেন আর তাদের ব্যাপারে কিছু এমন মন্তব্য করলেন যে যেটা মানে মোটেই ভালো মন্তব্য ছিল না আপনার, আপনি খুব খারাপ মন্তব্য করলেন তাদের ব্যাপারে। তো এখন এই আপনি তো এটা করেন না, এটা তো হয়ে গেল এখন। তখন তিনি বললেন আও মা আলিম তিমা সারাত্তু আলিহি রব্বি, তুমি এটা শুনেছ আরেকটা শুনুনি, আমি আমার রবের সঙ্গে একটু শর্ত দিয়ে রেখেছি বহু আগেই, আল্লাহর সঙ্গে আমার কিছু শর্ত আছে। কি শর্ত দিয়েছি? আমি বলেছি আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার, আল্লাহ আমি তো একজন মানুষ, ফা আইয়ুল মুসলিমাইনে লানতুহু আও সাবাবতুহু, কোনো মুসলিমকে যদি আমি কিছু লানত অভিশাপ করার মতো কথা বলি, ভৎসনা করি, তাদেরকে আমি যদি কিছু ধমক টমক দেই, কিছু বলে থাকি এরকম, ফাজালহু লাহু যাকাতান ও আজরান, তারা যদি আমার এই বকা শুনে ধমক শুনে এবং আমার এই যদি বদদোয়া করি এগুলো শুনে তারা যদি কষ্ট পায়, আল্লাহ আপনি এগুলা মুসলিম হলে তাদের উপরে কোনো অ্যাকশন নিয়েন না, বরঞ্চ এই যে তাদেরকে আমি একটু বকা দিয়েছি এগুলোর বিনিময়ে তাদের আল্লাহ পাক সাফ করে দেন আর তাদের অনেক নেকি বাড়িয়ে দেন। তাহলে তিনি মানুষ হিসাবে কষ্ট পেলে কিছু এরকম হয়ে যেত, কিন্তু ওনার একটা মহৎ শর্ত আল্লাহর সঙ্গে করে রেখেছেন যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়, এর জন্য শাস্তি না দেন এবং আল্লাহ এটা তাদের গুনাহ মাফের কারণ হয়ে যায়। আমরা চিন্তা করি যে এখান থেকে তো আমাদের শিক্ষা আছে, আমাদের এরকম হয়ে যায়, আমরা নিজেদের মধ্যে বন্ধু বান্ধবের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে স্বামী স্ত্রী পারিবারিক জিন্দেগিতে এরকম মাঝে মাঝে কিছু হয়ে যায়, একটু বকাবকি করি, একে অপরকে খুব কড়া কথা বলি, খুব দূরত্ব পয়দা হয়ে যায়। তো এগুলা যেন খুব বেশি ক্ষতি না করে ফেলে, ব্যাড ইফেক্ট না করে ফেলে। আসলে কাউকে বকাবকি করে ফেলেছিলাম, খুব করে বলেছি, ছোট ভাইকে, ছোট বোনকে, ছেলে মেয়েদেরকে বেশি বকাবকি করেছি, খুব বলেছি। তাহলে যেন আমরা একটু আল্লাহর কাছে মাফ চাই, যে আল্লাহ তাকে মাফ করে দেন, সে যে আমি পিতামাতা হিসেবে আমাকে কষ্ট দিল, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। স্বামীকে যদি কষ্ট দেয় মহিলা বকাবকি করে খুব বেশি, তাহলে তারও তো ক্ষতি হয়ে যাবে, কারণ স্বামীকে অনেক সম্মান করা দরকার। ইমাম ইবনে সিরিন রহমাহুল্লাহর বিবি একদিন কিছু মহিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, তো তারা তাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দেখলেন যে কিছু কিছু মহিলা তাদের স্বামীর সঙ্গে যেভাবে কথাবার্তা বলে কোয়াইট ডিসরেসপেক্টফুল হয়ে যায়, সম্মান বোধ কম থাকে, স্বামীকে যেভাবে সম্মান করা থাকে তার কমতি হয়ে যাচ্ছে। তো তারা একটু মানে ইয়াঙ্গার জেনারেশন আর কি, ইমাম ইবনে সিরিনের ওয়াইফের থেকে। তখন তিনি বলেন, তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে এভাবে কথা বলো, আমরা আমাদের স্বামীদের সঙ্গে কথা বলেছি আমাদের সময়ে তাদেরকে আমাদের আমির মনে করতাম, একজন আমিরকে যেভাবে কথা বলে সেভাবে তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে আমরা কথা বলেছি। তো এরকম যদি কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে, খুব বেশি করে বকাবকি করে, তাহলে সে স্বামীর মনে কষ্ট চলে আসতে পারে, তখন সে হয়তো তাকে একটু বদদোয়া দিয়ে ফেললো, একটু অভিশাপ চলে আসতে পারে, তখন ছেলে মেয়েকে এরকম আপনার সঙ্গে বেয়াদবি করেছে বা কথা শুনে নাই, উল্টোপাল্টা করে ফেলেছে, আপনার মনে অনেক কষ্ট আসতে পারে। মা বাবার যদি কষ্ট আসে ছেলে মেয়ের প্রতি, তাদের অনেক ক্ষতি হবে না? তাহলে কী করতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে, যে আল্লাহ আমার ছেলে মেয়েকে মাফ করে দেন, আমার বেবিকে মাফ করে দেন। তারা যদি কষ্ট বা আল্লাহর কাছে আসামি হয়ে যায়, এটা কি আপনার জন্য শান্তির কারণ হবে না? এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে আমাদের শিক্ষা। তাহলে তিনি মানুষ হিসাবে, ওনা থেকে আমরা মানবীয় ভুল হতে পারে এটা দেখলাম, এবং সেক্ষেত্রে তিনি কীভাবে নিজেকে পরবর্তী পর্যায়ে তার সংশোধন বা ইয়ে করেছেন, এটার সম্পূরণের ব্যবস্থা করেছেন, সেটা আমরা শিক্ষা নিলাম। এরপরে আমরা আরেকটি বিষয়ে আজকে যাবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে উনি সবসময় ছিলেন পজিটিভ, আশাবাদী, হতাশ হতেন না সহজে। পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেল, তিনি কখনো হতাশ হওয়া, নিরাশ হওয়া এই লাইনে যেতেন না, সবসময় আশাবাদী এবং পজিটিভ হয়ে থাকতেন। এই বিষয়ে অনেক কিছু ঘটনা আমরা সিরাতে পাক থেকে পাবো আমাদের জীবনে আশাবাদী হয়ে থাকার জন্য। তার মধ্যে আরবদের মধ্যে একটা জিনিস ছিল, তারা এই বিভিন্ন লক্ষণ, কুলক্ষণ সুলক্ষণ দেখে চলতো অনেক বেশি, কুলক্ষণ সুলক্ষণ। ছোটকালে আমি পঞ্জিকা দেখেছি, আপনারা কেউ পঞ্জিকা পড়েছিলেন ছোটকালে? তখন তো ক্যালেন্ডার ছিল না, পঞ্জিকা ছিল। পঞ্জিকার মধ্যে এরকম বছরের পুরো ক্যালেন্ডার তো আছে, সূর্য কখন ডুবে কখন উঠে ইত্যাদি তো আছে, এর মধ্যে অনেক ইনফরমেশন আছে। তার মধ্যে বিভিন্ন দৈনন্দিন কাজের মধ্যে আপনার সুলক্ষণ কুলক্ষণের অনেকগুলো লিস্ট আছে। যেমন কেউ যদি বাড়ির থেকে বের হয়ে যায় আর পথে দেখে কোনো মহিলা পানি নেওয়ার জন্য খালি কলস নিয়ে আসছে, তাহলে যাত্রা নাস্তি। আর কলস যদি পুরো থাকে তাহলে যাত্রা শুভ। মনে আছে এগুলো? একটু একটু আমার মনে আছে। তো এরকম লক্ষণ দেখে দেখে আরবরা খুব চলতো দিন আসার আগে, শেরেকের পৌত্তলিকে তার ধর্মের মধ্যে এগুলোকে খুব করে তারা আমল করত, এবং এই আমলগুলো তারা করতে কিভাবে, যেমন একটা পাখি যদি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি হঠাৎ করে পাখিটা উড়ে আপনার সামনে দিয়ে বাম দিকে চলে গেল, তাহলে যাত্রা নাস্তি, এইখানে কুলক্ষণ দেখা দিয়েছে। আর পাখি যদি ডান দিকে উড়ে চলে যায়, তাহলে যাত্রা শুভ, গো অ্যাহেড। এরকম অনেক হয়েছে। তো এটা যখন চলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এক সাহাবী বললেন, প্রশ্ন করলেন, তিনি বললেন, আত্মিয়ারাতু শেরকুন, এরকম করে বিভিন্ন রকমের কিছু যে বিভিন্ন কমের মধ্যে আছে, এগুলো দেখে দেখে কুলক্ষণ সুলক্ষণ এগুলো মনে করা, এটা এক ধরনের শেরক, আত্মিয়ারাতু শেরক। তিনবার করে বললেন, এরকম করে যাত্রা বাদ দেওয়া, নাস্তি হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে যাবে, এটা যা করা ঠিক হবে না। আমরা অনেক সময় এরকমভাবে ঘরের থেকে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা খটকা লেগে পায়ের মধ্যে একটা পড়ে গেলো, কেউ মাথার মধ্যে একটা গুতা লাগিয়ে গেল, কেবল এক জায়গায় রওনা করে দিয়েছি, সর্বনাশ, আজকে আজকে তো বোধ হয় যাত্রা সুবিধা না। এরকম কিন্তু আমাদের একদম কমন হয়ে গেছে, এগুলো কিছুই করা যাবে না, এগুলোর সঙ্গে কিছুই নাই। এক সাহাবি বললেন, মুআবিয়া ইবনে হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা হাদীসু আহদিন বিজাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি তো মাত্র অল্প কয়েকদিন আগে জাহিলিয়াতের মধ্যে ছিলাম, ইসলাম কবুল করেছি মাত্র কয়েকদিন হলো। ফাজা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাকে আমাদের কাছে ইসলামকে নিয়ে এসেছেন, এখন তো ইসলাম শিখেছি বা শিখছি, কিন্তু আমাদের এলাকায় আমাদের কবিলার মধ্যে যেটা প্র্যাকটিস দেখেছি, ওয়ানা রিজালান মিন্না ইতাতায়ারুন, আমাদের কবিতা অনেকেই এরকম এই ইতাতায়ারুন টিয়ারা করে যে পাখি এদিকে উড়ে গেলো লক্ষণ হবে, ওদিকে গেলে সুলক্ষণ হবে ইত্যাদি অনেকগুলো দেখে দেখে আমল করে। এগুলোর ব্যাপারে এখন এটা কি শরীয়তের সঙ্গে ঠিক আছে কিনা, আকিদার দিকে অসুবিধা আছে কিনা, তখন তিনি বলেন, দেখা সেই ইউনিয়াজিদুনাহুম ফি সুদুরহিম ফালায়াসুদ্দান্নাহুম, এইরকম কোনো বিষয় তাদের অন্তরে যে খটকা লাগে, এই খটকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এগুলো কোনো ফ্যাক্টর নয়, এটা যেন কারো কোনো কাজ করতে তাকে আটকিয়ে না দেয়, তাকে থামিয়ে না দেয়, তাকে বাধা না দেয়, যাত্রা যেন বন্ধ না করে ফেলে। এরপরে আরেক লোক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকেই গণকের কাছে গিয়ে করে, কাজটা করা ঠিক হবে কিনা? তিনি বলেন, না খবরদার তাদের কাছে তোমরা যেও না, বরঞ্চ কেউ ভালো কথা বললে, পজিটিভ কথা বললে কোনো বিষয়ে, এটা তিনি খুব পছন্দ করতেন এবং পজিটিভ কথা বলা শোনা এটাকে খুব ভালো মনে করতেন। কোনো কাজ আপনি রওনা করে দিচ্ছেন, কোনো ব্যবসা শুরু করে দিয়েছেন, তো আপনি বললেন যে দোকান কোথায় দিয়েছেন, দোকানটা তো দিয়েছি অমুক জায়গায়, আহ জায়গাটা তো ভালো নিলেন না, তো কী হলো, এখন আপনাকে খটকা লাগিয়ে দিল, এরকম কথা বলা তিনি পছন্দ করতেন না। হ্যাঁ, কিসের ব্যবসা শুরু করেছেন, যে এই ব্যবসা শুরু করেছে, আরে এই ব্যবসা কত মানুষ করে দি, খালি লস হয়েছে, এটা কেন নিলেন, এই সর্বনাশ হয়ে গেলে, এরকম কথা বলা, এই এই জাতীয় জিনিস তিনি খুবই অপছন্দ করতেন, তাই না? তো তিনি বলতেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারা, যে একজন অসুস্থ হয়েছে তার কাছে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে এরকম চিন্তা করো না, একমাত্র প্যান্ডামিকের বিষয় আলাদা, এরকম কিছু ছাড়া, আমার একজনের জ্বর হয়েছে, মাথা ধরা হয়েছে, অথবা একজনের পেটে ব্যথা হয়েছে, তার কাছে গেলে তাকে দেখতে গেলে আপনারও পেটে ব্যথা হয়ে যাবে, এরকম মনে করো না। এই সাধারণত যার কিসমত আছে তাকে আল্লাহ অসুস্থ করুন, যার কিসমত নেই তা না, কিন্তু প্যান্ডামিকের বিষয় আলাদা, সেখানে আলাদা হাদিস আছে, ওখান থেকে তিনি সতর্ক থাকতে বলেছেন। বাকি অন্য অন্য অসুস্থতার ক্ষেত্রে কোনো অসুস্থ রোগীতে দেখতে যাওয়া, এটা ক্ষেত্রে কেউ যেন ভয় না পায় যে এটা সংক্রমিত হবে, এরকম মনে না করা উচিত। আর তিনি আরও বলেছেন যে ওয়ালা তিয়ারা, এরকম কুলক্ষণ সুলক্ষণ দেখে যাত্রা কোনো কাজ করা বন্ধ করা ঠিক নয়। ওয়ায়ুজিবুনিল ফাআলুস সালেহ, তিনি বলেন তবে আমাকে সবসময় যখন লোকেরা পজিটিভ কথা বলে কোনো কিছু, এটা আমার খুব পছন্দনীয়, কোনো ব্যাপারে কেউ যদি কোনো পজিটিভ আলোচনা করে এটা আমার ভালো লাগে। আর তিনি এই পজিটিভ কথা কি, পজিটিভ জিনিসটা কি, ওয়াল ফাআলুস সালেহ আল কালিমাতুল হাসানা, ভালো লক্ষণ মানেই হলো, এটাতে শুভ লক্ষণ হলো ভালো কথা বলা। ভালো কথা বলা কি, যে আপনি কোন কি ব্যবসা শুরু করেছেন, মানে এই ব্যবসা শুরু করেছেন, মাশাআল্লাহ ব্যবসাটা তো ভালো, ভালোই শুরু করেছেন মাশাআল্লাহ, এরকম করে পজিটিভ মন্তব্য করলেন। তাহলে পজিটিভ মন্তব্যটা এটা হচ্ছে সুলক্ষণ, তোমরা এটাকেই ব্যবহার করো, আর যেগুলো মানুষকে নেগেটিভ করে দেয় ওগুলো বলবে না। এরপরে আরেকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযি ইরওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি কালিমাতান ফাআজাবাতহু ফাকালা আখাযনা ফাআলাকা মিন ফিক, এক সাহাবী কোন একটা বিষয়ে এক আলোচনা চলছিল, কোন একটা বিষয়ে তিনি পজিটিভ মন্তব্য করলেন যে এই কাজটা বেশ ভালোই হবে আশা করা যায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই পজিটিভ কথাটা আমরা নিয়ে নিলাম তোমার থেকে, আমরা তোমার পজিটিভ কথাটাতে খুশি হলাম, সো উইল ডু দিস অ্যাকশন, তো এইভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করলেন। কিন্তু তার অর্থ এই নয় যে কোনো একটা ভালো কাজে তিনি যখন নামেন তখন সেখানে যদি কোনো কিছু অনেক সময় খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, পজিটিভলি তিনি গিয়েছেন, কিন্তু সেখানে খুব চ্যালেঞ্জ হয়েছে, তাহলে সেটাতে কিছু করার নাই। আপনার মা চিন্তা ভাবনা করে আপনি গিয়েছেন, পজিটিভ কথাবার্তা বলা হয়েছে, এরপরে যদি সেখানে গিয়ে ওই কাজটা করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেউ, তাতে কিছু অসুবিধা নাই, কারণ আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করেন, মন্দ দিয়েও পরীক্ষা করেন। ভালো দিলে যখন মোমিনের ভালো কিছু ঘটে যায়, ব্যবসা বাণিজ্য শুরু করেছে, ভালো হয়েছে, এই যে আতাবাতু সারাউন সাকার, তখন সে খুব খুশি হয়ে যায়, ভালো অনেক ইনকাম হচ্ছে, আল্লাহ শুকর আদায় করে, তা আল্লাহ শুকর আদায় করার কারণে তার জন্য আরও নেকি যোগ হয়ে যাচ্ছে। আর ওই যে আসাবাতু দররাউন সাবার, আর যখন কোনো একটা কাজ শুরু করলো, ভালো মনে করেই করেছে, কেউ কেউ ভালো বলেছিল, কিন্তু দেখা গেল কাজটা একটু সুবিধা হয়নি, কাজটা ছেড়ে দিতে হলো, দোকানটা বন্ধ করে দিতে হয়েছে, তো এই জন্য সে খুব আফসোস করে না, সে সবর করে না। আমার আল্লাহ তাকদীরের ফয়সালা ভালো মন্দ দুটোর উপরে ইমান রাখতে হবে, আল্লাহর পক্ষ থেকে এসছে পরীক্ষা সুবিধা হয় না, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করব না যে আল্লাহ আমি তো এসছে খারাপ করে নামছিলাম, আমার এরকম কপাল পড়লো কারণে, এই অভিযোগ করব না, তাই না? এটা করা ঠিক নয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিগতভাবে এরকম করে তিনি সুন্দর করে সুন্দর কথাবার্তা, পজিটিভ থাকা, মাইন্ডের মধ্যে নেগেটিভ না থাকা, কোনো ঝামেলা হয়ে গেলে, কোনো সমস্যা হয়ে গেলে, মানে কোনো নেগেটিভ কথা বলে মানুষকে দমিয়ে না দেওয়া, মানুষকে হতাশ করে দেওয়ার মতো কোনো কাজ করা ঠিক না, মানুষকে হতাশ করে দেওয়ার মতো কোনো কাজ করা ঠিক না। একটি হাদিস তিনি বলেছেন, ওকে, যে ব্যক্তি বলল কোনো সময় হালাকান নাস, আরে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন মুসিবত হয়ে গেছে, সব মানুষ হালাক হয়ে গেল, যে এর কোনো ঘটনা ঘটেছে, এরকম কাণ্ড হয়েছে, এই এদের আর কোনো উপায় নেই, এই সবগুলো এখন বরবাদ হয়ে যাবে, এই সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে গেল, এইরকম কথাবার্তা যে ব্যক্তি বলে, সেই ব্যক্তি লোকদেরকে আসলে সবার আগে শেষ করলো। মান কালা হালাকান নাস ফাকাদ আহলাকাহুম, যে ব্যক্তি নেগেটিভ কথা প্রচার করে লোকদেরকে হালাক করে দিল, লোকদেরকে শুনিয়ে দিল, মন দুর্বল করে দিল, সে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সেই তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিল। তাহলে পজিটিভনেস, অপটিমিজম, মানে এরকম একটা থাকা, এটা তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি নিজে আমল করেছেন। এরপরে এমনকি স্বপ্নের ব্যাপারে তিনি ভালো স্বপ্ন দেখলে নিজে ওইটা খুব খুশি হতেন, সাহাবীদের ভালো স্বপ্ন শুনলে এটা শুনতে চাইতেন, জানতে চাইতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতু যাতা লাইলাতিন ফিমা ইয়ারা নাঈম, আমি একদিন দেখলাম স্বপ্নে, যেভাবে লোকেরা স্বপ্ন দেখে, কাআন্না ফি দারি উকবা ইবনে রাফি, আমরা উকবা ইবনে রাফিয়ের বাড়িতে মনে হয় যেন আছি স্বপ্নে দেখছি, ফাউতিনা বি রতবি মিন রতবি ইবনে তাব, আর সেখানে আমাদেরকে খেতে দেওয়া হলো ইবনে তাব এর সুন্দর টসটসে রসালো খেজুরগুলো, পাকা একদম রসওয়ালা খেজুরগুলো আমাদের খেতে দেওয়া হলো, এই আমি স্বপ্নে দেখলাম। ফাউওয়ালতু রিফআতা লানা ফিদ দুনিয়া ওয়াল আকিবাতা ফিল আখিরা ওয়া আন্না দীনানা কাদ তাবা, এর ব্যাখ্যা আমি করলাম, আমার মনে আসলো যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক শান দেবেন, মদিনা রাষ্ট্রকে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে শান দিয়েছেন না অনেক, পরে মক্কা বিজয় হয়েছে না, তার আগে তিনি এই স্বপ্ন দেখলেন, আর যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতেও সমস্ত কল্যাণ দান করবেন, এবং আমাদের দিনকে আল্লাহ তাআলা সেভাবেই কবুল করে ফেলেছেন, আমাদের দিন আল্লাহর কাছে পাক পবিত্র হিসাবে কবুল হয়ে আসে, এবং এই দিন একদিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিকই, তারপরে তো ওনার জিন্দিগির শেষ দিকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদিতু লাকুম ইসলাম দীনা, এই আয়াত নাজিল হওয়ার বেশ আগে তিনি ওই স্বপ্ন দেখেছিলেন, কিভাবে আল্লাহ তাআলা এই দিনকে বিজয় দিবেন, এবং কিভাবে মদিনা এবং মুসলমানদের শানকে আল্লাহ তাআলা কত উপরে উঠাবেন, তারা ওনার জীবদ্দশা শুরু হয়েছে বিশাল দুটো সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য সানখা সরকার হয়ে গেল, ইসলামের আন্ডারে চলে আসলো, এই স্বপ্ন ওনাকে দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। এই স্বপ্ন সম্পর্কে তিনি আরো বলেছেন, আর রুইয়া সালাত, স্বপ্নগুলো তিন প্রকার, ফাবশরা মিনাল্লাহ, অনেক স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এটার পরে আমাদের একদিন খুতবা ছিল যে নবুয়তের হ্যাঁ 43 ভাগের 1 ভাগ হচ্ছে বা 47 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন, সুস্বপ্ন। তো এই অনেক সুস্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ও হাদিসের নাফস কিছু আসে মনের ভিতরে কোনোদিন মানে ঘুরছিল ওইটাই আসে, ওইটা হয়তো এত জরুরি কিছু না, ওটার দিকে এত নোটিস নেওয়া দরকার নাই। এরকম স্বপ্নের লোকেরা বেশি দেখে সাধারণত। ও তাখফিফু মিনা শাইতান, আর 3 নম্বর হচ্ছে শয়তান কোনো সময় খুব হরবল কিছু বিপজ্জনক স্বপ্ন দেখায়, ওগুলাকে ইগনোর করা, ওগুলো আলোচনা না করাই ভালো। ফা ইন্দ্রা হাতুম ইয়া তো যে বহু ভালো ইয়াকুসাইমশা, তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে এটা বলতে পারে বিশ্বস্ত লোকদের কাছে, শুভাকাঙ্ক্ষীর কাছে বলুক। ও ইন্দ্রা আশাইয়ান ইয়াকরাহুহু ফালা ইয়াকুসু আল আহাদ, যারা দেখেছে তার কাছে খারাপ লেগেছে, একটু ভয়ের কারণ হয়েছে, আশঙ্কা হচ্ছে, সেটা কারোর কাছে বলবে না। অলিয়াকুম ইসল্লি, এর এর শরারত থেকে এর ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাইতে বরঞ্চ একটু কয়েক রাকাত নামাজ পড়ে ফেলুক। এরপরে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সবসময় পজিটিভটা খুঁজতেন। ওকে, তার মধ্যে একটা আছে যে তিনি ওহদ যুদ্ধের সময় স্বপ্ন দেখলেন, ওহদ যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদের সঙ্গে তিনি স্বপ্নটা বললেন এবং তিনি সেখান থেকে ভালোই আশা করলেন ওহদ যুদ্ধে যাওয়ার আখ্যান দিয়ে। তিনি বললেন, রাআইতু কাআন্নি ফী দিরআইন হাসিনা, আমি দেখতে পেলাম যে আমি সুরক্ষিত বর্ম পরিধান করে আছি। আগের দিনে যোদ্ধারা কি করতেন, লোহার বর্ম পরিধান করতেন, লোহার পোশাক আর কি আমার গায়ে পরা। ওরা আইতে বাকারান মুনাহারা, আবার দেখলাম কিছু গরু জবাই করে ফেলানো হয়েছে, জবাই করে দেওয়া গরুগুলো পড়ে আছে। আর ফাওয়াল তো এখন এই স্বপ্ন দেখে দুটো জিনিস দেখলাম, যে আমি লোহার বর্ম পরে সুরক্ষিত অবস্থায় আছি আর কিছু গরু জবাই হয়ে আছে। আমি এর ব্যাখ্যা বোঝার চেষ্টা করলাম যে মদিনা সুরক্ষিত থাকবে, এই ওহদের যুদ্ধে মদিনা পরাজিত হয়ে যাবে না, কাফেরদের হাতে মদিনার শহরের পতন হবে না, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। আর যে গরুগুলো জবাই হয়ে আছে এইগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো খায়ের আছে, গরু তো ভালো জিনিস, হালাল জিনিস, ভালোই কিছু হবে, বাস এর বেশি না। আর এটা তিনি স্বপ্ন দেখলেন, তার আগে তিনি পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনায় তারা যে আক্রমণ করতে আসছে ওহদের যুদ্ধের সময়, আমরা কি মদিনায় তাদেরকে আসতে অ্যালাউ করব, ভিতরে ঢুকলে তারপরে তাদেরকে অ্যাটাক করব, নাকি আমরা আগাম গিয়ে তাদেরকে আটকাবো, সেখানে গিয়ে তাদেরকে আমরা থামাবো, মদিনা শহরে আসতে দেব না, কোনটা করব? তিনি পরামর্শ করলেন, ওনার ইচ্ছা ছিল মদিনায় ওদেরকে ঢুকতে দেওয়া, তাহলে তারা ঢুকুক এবং আমরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চান্স নিয়ে তাদেরকে সেখানে আমরা মোকাবিলা করব, আমরা সবাই তাদের সামনে যাব না। মুরব্বি সাহাবিরা ওনার সঙ্গে একমত হয়েছিলেন, কিন্তু যারা জওয়ান তাগড়া সাহাবি মদিনার আসল আনসারি বাসিন্দারা তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হিমা দুখিল আলাইনা ফিহা ফিল জাহিলিয়া, কোন জাতি মদিনায় জাহিলি সময়ে আমাদের শহরে ঢুকতে পারে নাই যুদ্ধ করতে আসতে, ফকাইফা ইয়াদখুলু আলাইনা ফিহা ফিল ইসলাম, এখন আমরা ইসলাম কবুল করেছি, এখন তো আমাদের আরো আল্লাহর উপরে ভরসা করে শক্তি হয়েছে, এখন বুঝি আমরা অ্যালাউ করব তাদেরকে, দুশ্মনরা মদিনায় ঢুকে গিয়েছে। তখন তিনি বলেন, শানুকুম ইদান, তাহলে ঠিক আছে তোমাদের কথাই আমি একমত হয়ে গেলাম। ফালা বিসালা মাতাহু, তিনি তার যুদ্ধের বর্মা পরিধান করে রেডি হয়ে গেলেন, চলো এবার আমরা বাইরে গিয়ে মোকাবিলা করব। তো ওনারা বললেন, ইয়া নবী আল্লাহ, কিছু কিছু সাহাবিরা মুরব্বীরা বললেন, জওয়ান ছেলেরা, তোমরা আল্লাহ নবীতে আসলে চেয়েছিলেন মদিনা থাকতে, ওদেরকে ঢুকতে দিতে, তোমরা তোমরা সিদ্ধান্ত পাল্টিয়ে দিলে। তো তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আসলেন, আপনার কাছে ক্ষমা চাই, শানুকা ইদান, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা ইনসিস্ট করছি না। তিনি বলেন, না, আল্লাহ নবী যখন বর্ম পরিধান করে রেডি হয়ে গেছে আর পিছপা হবে না, তাওয়াক্কাল আল্লাহ, সামনের দিকে যাও। তিনি আর পিছান নাই, তাহলে তিনি পজিটিভলি নিয়েছেন। ওই যে গরু জবাইয়ের বিষয়টা, এইটা পরবর্তী পর্যায়ে তার ব্যাখ্যা হয়েছে, এই যে অনেক সাহাবী শহীদ হয়ে যাবেন। এবং ওহদে 70 জন সাহাবি শহীদ হয়েছেন। কিন্তু তিনি এই স্বপ্নের তখন উল্টা ব্যাখ্যা করেন নাই, মানে ওই ব্যাখ্যাটা করেননি। তিনি বলেছেন আল্লাহর বাকরা হুয়া আল্লাহি খাইর, গরু জবাই করে দেখছি নিশ্চয়ই এর মধ্যে খায়ের আছে। খায়ের নাই আছে, এই 70 জন সাহাবি কোথায় যাবেন? জান্নাতে যাবেন শহীদ হয়ে। তো এটা কি লস হয়েছে নাকি? মোটেই না। কিন্তু তিনি যদি ওই স্বপ্ন দেখে একটা ব্যাখ্যা করতেন নেগেটিভ, যে তো অনেক সাহাবি শহীদ হয়ে যাবে, কি করা যায়, তাহলে তো উনি পজিটিভলি নিয়েছেন, নেগেটিভলি নেননি। তিনি সবসময় খুবই আশাবাদী, পজিটিভ। আরেকটি এক্সাম্পল আসছে, এমনকি নামগুলো শুনলেও নামের মধ্যে কোনো নেগেটিভ থাকলে তিনি পছন্দ করতেন না, নামটাও যেন পজিটিভ হয়। তিনি বললেন একজনকে দেখা হলো, যে তার নাম কি, ওকে এক মহিলার নাম হলো আসিয়া। আসিয়া মানে ওই ফেরাউনের স্ত্রী হিসেবে আসিয়া সিন দিয়ে, সেটা না, আসিয়া সাদ দিয়ে হলো নাফরমান। আসা মানে যে গুনা করে, আসিয়া গুনাগার। তিনি বললেন এটা একটা নাম হলো নাকি, নাম পাল্টিয়ে দিলেন, তুমি এখন থেকে আসিয়া না, এখন থেকে তোমার নাম জামিলা, সুন্দরী, ভালো। আরেকজন আসলো জিজ্ঞেস নাম কি, এবার নাম হলো হাজন। হাজন মানে খুব কঠিন, ভেরি হার্ড। তিনি বলে যে তার উল্টা রাখো তোমার নাম সাহাল, ইজি, সহজ, তোমার নাম এখন থেকে সাহাল, সাহাব। এরপরে আর হাদিস এসেছে, আরেক সাহাবিকে বললেন মা ইসমুকা, তোমার নাম কি? কল আন আশ্রাম। আশ্রাম মানে যে সব কিছু কেটে ফেলে। তিনি বললেন না, বাল আনতা জোর আহ, তুমি হলো, তোমার নাম হলো কৃষি, মানে জোর আহ। তো জোর আহ ওই যারা আর থেকে যারা মানে কৃষিকাজ, আর আশ্রমের যে কেটে ফেলে, যে সব কিছু গাছপালা কেটে ফেলে, সেটা নাম না রেখে ধরো গাছপালা ফসল বাড়ে, তার নামে তার নাম জোর আহ রেখে দিলেন। এরপরে আরেকজন নাম কি জিজ্ঞেস করলেন, তার নাম হলো গোরাব, গোরাব মানে কাক, ক্রো। তিনি বললেন লা বাল মুসলিম, তোমার নাম হলো মুসলিম। এভাবে তিনি প্রত্যেকটি ওয়ার্ডকে পজিটিভ ওয়ার্ড নিয়ে এসেছেন, তাই না, যেটার মধ্যে এই মানে আশা, ভালো, কোনো হতাশা নেই, কঠিন কিছু নেই, ইজি আছে, এইরকম নামগুলো তিনি চুজ করেছেন। এমনকি মানুষ নয় শুধু, জায়গার নামও পাল্টিয়েছেন তিনি। এক যাওয়ার নাম আছে মদিনা থেকে একটু দূরে, নাম হলো আফরাহ। আফরাহ মানে এমন পাথুরে জায়গা যেখানে কোনো ঘাসও জমে না, জন্মে না, উঠে না, একেবারে শক্ত, কালো হয়ে গেছে, এরকম পাথুরে জায়গা। তিনি ওই নামকে পাল্টিয়ে দেন, না আফরা না, এই জায়গার নাম হবে খাদরা, সবুজ শ্যামল, এই জায়গার নাম রেখে দাও শ্যামল, শ্যামলি, আমাদের শ্যামলি আছে ঢাকায় এক জায়গার নাম। হ্যাঁ, এরপরে আরেক জায়গার নাম আছে শে আবু দলালা, হারিয়ে যাওয়ার উপত্যকা, যেখানে গেলে মানুষ হারিয়ে যায়। তিনি নাম দিলেন শে আবুল হুদা, যেখানে গেলে গাইডেন্স পাওয়া যায়, এটা না বলে এখন থেকে শে আবুল হুদা, শে আবু দলালা না। এমনকি কোন পুরো কবিরের নাম পাল্টিয়ে দিয়েছে। হ্যাঁ, এক কবিরের নাম ছিল বানি মাগউইয়া, মাগউইয়া গেওয়ায়াতে, গেওয়ায়া মানে হল বিভ্রান্ত, বিভ্রান্ত লোকদের কবিরা, পাল্টিয়ে দিলেন, বললেন যে বনি রাশদাহ, যেখানে গেলে হেদায়ত পাওয়া যায়, হেদায়তওয়ালাদের কবিরা। এরপরে আরেকদিন তিনি যে কোনো মানুষের নামের থেকেও পজিটিভ খুঁজে নিতেন। যখন হুদায়বিয়ার সন্ধিতে অনেকদিন থাকতে হলো, সন্ধি এখনো হয় না, ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা গিয়ে আটক হয়ে গেলেন, পরবর্তী পর্যায়ে যখন কাফেররা মক্কার কোরাইশগণ একজনকে পাঠালেন সন্ধি করতে, সে আসলো সন্ধির কথাবার্তা নিয়ে। তো কে আসলো, তার নামটা ছিল সোহাইল ইবনে আমর, সোহাইল ইবনে আমর, সোহাইল সাহাল থেকে, সাহাল মানে সহজ, ইজি। তার নামটা শুনে কাফেরদের পক্ষ থেকে আসে মুসলমানদের সঙ্গে নেগোসিয়েশন করবে, আলাপ আলোচনা করে চুক্তি হবে, সন্ধি হবে। তার নামটা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, লাকাদ সাহালাল্লাহু লাকুম মিন আমরিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারটাকে, চুক্তির বিষয় সহজ করে দিবেন, কারণ তার নাম সোহাইল, সেখান থেকে সাহাল মানে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি অনেক কিছুতেই পজিটিভ থাকতেন, শক্ত অবস্থাতেও তিনি পজিটিভ থাকতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আপনার জীবনে সবচেয়ে কঠিন সময় কখন এসেছিল? তখন তিনি বলেছিলেন, তায়েফের সময় যখন দাওয়াত দিলাম, দাওয়াত প্রত্যাখ্যান করলো, আমি ফেরত আসছি, আমাকে পাথরে জর্জরিত করে দিল, আলহামদুলিল্লাহ। ওই সময়টা আমাদের খুব কঠিন সময় ছিল, বেগুন সে পড়ে গেলাম, রক্তাক্ত হয়ে গেল শরীর। ওই সময় যখন জিবরিল আলাইহিসসালাম দুই পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনকে নিয়ে এসেছি, আপনি চাইলে আল্লাহ তাআলার হুকুমে দুই পাহাড় দিয়ে তাদেরকে এখনই শেষ করে দেওয়া হবে, একদম মাটি চাপা দিয়ে সমস্ত শেষ করে দেওয়া হবে, তখন তিনি পজিটিভ ছিলেন, আমি এখনও পজিটিভ আছি। এদের কিসমতে যদি হেদায়ত না ঘটে থাকে, তাদের ছোট বাচ্চাগুলো পরবর্তী বংশধর, এরা হলেও একদিন ইসলাম কবুল করবে, কাজে এদেরকে হালাক করে দিও না। আর ঠিকই ওনার জীব দশায় তাইফবাসী এক পর্যায়ে আমরা সিরাতে পাকে শুনেছি, তারা ইসলাম কবুল করে ফেলেছে দুর্ধর্ষ জাতিটি। তো আমরা শেষ করে দিচ্ছি আর দু একটি মিনিট। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, ওনার আরেক সাহাবি হাতেমে তাইয়ের ছেলে আদি ইবন হাতেম, হাতেম তাই নাম শুনছেন তো, আরবদের অনেক বড় লিডার ছিলেন এবং খুব দানশীল ছিলেন। তো ওনার ছেলে আদি ইবনে হাতেম, তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, পরে তিনি ইসলাম কবুল করলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে এসে কথাবার্তা বলছেন। এই সময় ওনার কিছু সাহাবিরা বিভিন্ন এলাকা থেকে আসলো, অনেক কষ্টে তাদের দিন যাচ্ছে, অভাব অনটন, দুর্ভিক্ষ আছে ইত্যাদি, বহু অবস্থা খারাপ দেখলেন। কিন্তু উনি যে এলাকা থেকে আসছেন, সেই এলাকার লোকেরা সিরিয়ার কাছে হওয়ার কারণে এটি উর্বর এলাকা, এত অভাব অনটন চোখে দেখেনি, তো এদিকে অনেক অভাব অনটন, তো বিভিন্ন রকম কথাগুলো বলল। তো আদি দেখলো যে এই যে যারা সাহাবি আছে, এরা অনেকেই তো আসলে তাদের থেকে অনেক দুরবস্থায় আছে, তো এই দিনটা এত ভালো হলে তো এদের অবস্থা আরও ভালো হওয়ার কথা ছিল, মনে মনে একটু ভাবছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেহারা দেখে বুঝতে পারছেন যে সে মনে হচ্ছে যে এই দিনের মধ্যে খায়ের থাকলে তো এরা ভালো হয়ে যেত, এতদিন অন্ধনী হয়ে যাওয়ার কথা। তিনি বললেন, ইয়া আদি হাল রাআইতাল হীরা, আদি তুমি কি হীরা শহর দেখেছ? ইরাকের একটি শহর, তখন খুব নাম করা শহর ছিল হীরা শহর, বলে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, এটা ইরাকে। তিনি বললেন, তোমার হায়াত যদি লম্বা থাকে তাহলে তুমি দেখবে একদিন একজন মহিলা হীরা এলাকা থেকে কাবাতে আসবে, লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, সেখানে এত নিরাপত্তা দেখতে পাবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, একটা মহিলা এ পর্যন্ত থাকবে। ওই আর সাহাবীরা কমপ্লেন করেছিল যে আমরা দূর থেকে আপনার কাছে আসতে গেলে রাস্তাঘাটে অনেক পকেট মার আছে, আমাদেরকে যান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ইত্যাদি, নিরাপত্তাহীনতায় আসি। তিনি তখন বললেন যে ইসলাম কায়েম হতে যাচ্ছে, একদিন সারা পৃথিবীতে এত নিরাপত্তা আসবে, শুধু আরব দেশে এখানে ওই হীরা থেকে পর্যন্ত এদিকে যখন মক্কায় আসবে এত নিরাপত্তা থাকবে ইসলাম কায়েম হলে। তারপরে আরও বললেন তিনি, আদি বলে ওনার কথা শুনে আমি মনে মনে খালি একটা বলি, সাহস করি বললাম না ভিতরে, আমি বললাম যে ফিমা বাইনি ও বাইনি নাফসি ফাইনা দোয়ার তাই, কাজে ওখানে থেকে হীরা থেকে মক্কায় আসতে হলে আমাদের পাশের কবিলা যে তাই আছে, তয়ের উপরে দিয়ে আসতে হবে, কবিলা পার হওয়া লাগবে, আর আমি তো জানি ওইখানে তয় কবিলার মধ্যে চোর কতগুলো আছে, খালি পথিকে সব নিয়ে যায়। উনি বললেন, তা ওখান থেকে আসবে এই কবিরা পাড়িয়ে দিয়ে এখানে যাবে, কোনো নিরাপত্তার অভাব হবে না, আমার মনে বুঝতেছে না কিছু, আমি তো চোর এগুলারই চিনি, কাউকে ছাড়ে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন যে সে চিন্তা করছে, তিনি বললেন, শোনো, ওয়ালা ইন তাওবাত বিকা হায়াতুল লাতু তাহান্না কুনুজু কেসরা, তোমার হায়াত থাকলে আর একটু বললে দেখবে যে কেসরার সমস্ত সম্পদ মুসলমানরা বিজয় করে অর্জন করে ফেলেছে। তিনি বললেন, কিসরা ইবনে হুরমুজ, কিসরা ইবনে হুরমুজ, তার কথা বলতেছেন আপনি, এ পারস্য সম্রাটের কথা? তিনি বললেন, হ্যাঁ, পারস্য সম্রাট কিসরা ইবনে হুরমুজ, তা তোমার হায়াত যদি থাকে তাহলে দেখবে যে তার সম্পদের বিশাল কোষাগার মুসলমানরা বিজয় করছে, এবং এই সম্পদ নিয়ে তারা দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন, ইসলাম বিজয় হয়ে এত শান্তি পৃথিবীতে আসবে। পরবর্তী পর্যায়ে আদি ইবনে হাতেম ভালো মুসলিম হয়েছেন, তিনি বলেছেন, আমি দেখেছি তিনি যা বলেছেন সব কিছু বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি সবসময় পজিটিভ ছিলেন, সামনের দিকে তিনি তাকাতেন, বর্তমান পরিস্থিতির দুরবস্থা ওনাকে কাহিল করে ফেলত না, নেগেটিভ হয়ে তিনি মুশড়ে যে পড়তেন না, তিনি বরঞ্চ আগামীর দিকে তাকিয়ে বর্তমান পরিস্থিতিকে মোকাবিলা করে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে হাদিসটা যে লা বা আস্তুহুর, একটা লোককে যখন বললেন অসুস্থ, অসুস্থ লোকটাকে তিনি বললেন, একটা বেদুইন ছিল, তাকে বললেন যে কেমন আছো, কী অবস্থা, সে বলল যে শরীর খুবই খারাপ। তিনি দোয়া করলেন, বললেন লা বা আস্তুহুর ইনশাআল্লাহ, চিন্তা করো না, তুমি পাক সাফ হয়ে যাবে, গুনাহ তোমার জন্য একদম, অসুস্থতা তোমার জন্য মুসিবত মনে করো না, এই অসুস্থতা তোমার সমস্ত রোগ তোমার গুণাগুলোকে দূর করে দিবে, তোমার যত অসুস্থতা হয় তত বেশি গুণা মাফ হয়। তো লোকটা তখন বেদুইনটা কি বলল, তহুর পাক সাফ, বাল হিয়া হুমা তাফুর, আমি তো দেখতে পাচ্ছি যে এমন জ্বর হয়েছে আমার, একমনে যেন আমি একদম বয়লিং মাই সিচুয়েশন, আমার শরীরটা উতরিয়ে যাচ্ছে, উতরাচ্ছে মনে হয় যেন, আলা শাইখিন কাবির, আর আমি হলাম বুড়া, এরকম জ্বর বুড়াকে ধরেছে, তুজির হুল কবুর, জ্বর এটাই বুড়াকে কবরে নিয়ে ছাড়বে। আপনি কি বলতেছেন তহুর, কিসের তহুর, কিসের পবিত্রতা, আমি মানুষ বুড়া, জ্বর হয়ে গেছে এত হাই, এটা আমারই কবরে নিয়ে ছাড়বে। ওনার পজিটিভ কথাটাকে সে অ্যাকসেপ্ট করলো না, সে প্রত্যাখ্যান করে নেগেটিভ দিকে নিয়ে গেল। নেগেটিভ দিকে নেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফানাম ইদান, তুমি যখন নেগেটিভ চাও তো নেগেটিভ হোক তাহলে। তাই তাহলে বোঝা গেল কি এখানে, যে আমরা অনেক সময় আমাদের পরিস্থিতি খুব জটিল হয়ে যায়, সমস্যা চলে আসে, পারিবারিক সামাজিক অনেক কিছু আমরা ফেস করতে হয়, তাহলে আমরা যে কোনো অবস্থাতেই পজিটিভ থাকতে পারা এটা একটি বিরাট আল্লাহ নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব থেকে আমরা এই জিনিসটা শিখলাম যে এক খুবই নাজুক পরিস্থিতিতে কিভাবে আমরা স্টিল হতাশ না হয়ে যাই, নিরাশ না হয়ে যাই, আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করতে থাকি, পজিটিভ থাকি। আমি যদি পজিটিভ থাকি, আমার আশেপাশে যারা আছে তারা পজিটিভ থাকবে, আর আমি যদি পরেশান হয়ে যাই পরিবারের কর্তা, তাহলে বাকিরা আরও একদম খুব বেশি পরেশান হয়ে যাবে। এটাও একটি সুন্দর শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।